তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার দুরূদ শরীফ পাঠ করবে, অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ এই প্রভাত অনুষ্ঠানে আমরা এক এক এপিসোডের মধ্যে এক একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। কখনো মা বাবার হক, কখনো সন্তানের হক, কখনো ভাই বোনের হক, কখনো হালাল নিয়ে, কখনো হারাম নিয়ে, কখনো জান্নাত নিয়ে, কখনো আমল নিয়ে, এক এক সময় এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। আজকের অনুষ্ঠানে একটি বিষয় আমরা নিয়েছি, আপনাদেরকে জানাবো। আপনারা চাইলে আজকের বিষয় নিয়ে আমাদেরকে কল করতে পারেন, SMS করতে পারেন, ফেসবুক পেজে কমেন্টস করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা। ছোটবেলা থেকেই বা আমরা অনেকেই বইয়ের মধ্যে অধ্যয়ন করেছি যে যখন আলো চলে আসে পৃথিবীতে, অর্থাৎ যখন সূর্যের আলো শুরু হয়ে যায়, অন্ধকার দূর হয়ে যায়, আর যখন আলো পৃথিবী থেকে বিদায় নিতে থাকে, সূর্য ডুবে যেতে থাকে, তখন কিন্তু অন্ধকার ছেয়ে যায়। এটাই বাস্তব। যখন আলো আসবে তখন অন্ধকার দূর হয়ে যাবে, আর যখন আলো চলে যাবে তখন অন্ধকার ছেয়ে যাবে। মানুষের জীবনেও ভালো, সে যখন ভালো চরিত্রটাকে খুঁজে পায়, তখন তার থেকে খারাপ অভ্যাসগুলো দূর হয়ে যায়, উত্তম চরিত্রের মাধ্যমে দূর চরিত্রগুলো দূর হয়ে যায়। ঠিক যখন কোনো ব্যক্তি আর্থিক সমস্যাগুলো চলে আসে, যখন সে রুজি রোজগারের প্রতি ধাবিত হয় বা একটু সচ্ছল হয়, তখন তার থেকে অভাব অনটন দূর হয়ে যায়। প্রতিটা বিষয় কিন্তু তার পিছনে পরিবর্তন হওয়ার পিছনে কোনো না কোনো রহস্য থাকে। ঠিক সমাজের মধ্যে যদি ন্যায় বিচার শুরু হয়ে যায়, তবে সমাজ থেকে জুলুম দূর হয়ে যাবে, আর যদি ন্যায় বিচার উঠে যায় সমাজ থেকে, তবে জুলুম শুরু হয়ে যাবে। অর্থাৎ যেখানে ন্যায় বিচার আছে তো বুঝতে হবে এখানে জুলুম নেই। যা ন্যায় বিচার, যা তার পাওনা ছিল, ন্যায় বিচারের মাধ্যমে সে পেয়ে গেছে। যা শাস্তি ভোগ করার ছিল, ন্যায় বিচারের মাধ্যমে সে শাস্তি পেয়েছে। যেখানে ন্যায় বিচার আছে সেখানে জুলুম থাকতে পারে না, আর যেখানে জুলুম আছে সেখানে বুঝবেন ন্যায় বিচার সেখানে নেই। আজকের বিষয়টা আমরা এভাবে রেখেছি দর্শক শ্রোতা, ন্যায় বিচার জুলুমকে দূর করে দেয়। আর এটা কিভাবে সম্ভব? ইসলাম আমাদেরকে এ বিষয়ে কি শিক্ষা দিয়েছে? কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ন্যায় বিচারের সম্পর্কে কি ইরশাদ করেছেন, আর জুলুমের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে কি এসেছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারাকার মধ্যে ন্যায় বিচারের সুফল কি ইরশাদ করেছেন, আর জুলুমের কি ক্ষতি বয়ান করেছেন, আমরা এই সকল বিষয়গুলো আজকের অনুষ্ঠানে জানার, শোনার, শেখার আমরা চেষ্টা করব, যাতে করে আমরা সমাজে বসবাস করি, আমরা যেন ন্যায় বিচারক হতে পারি, ন্যায় বিচারের পক্ষে থাকতে পারি, ন্যায় বিচারকের সাপোর্ট যেন আমরা করতে পারি। অনেক সময় ন্যায় বিচারটাকেও মানুষ জুলুম বলে চালিয়ে দেয়। সে ব্যক্তি ন্যায় বিচার করার চেষ্টা করছেন, যখন সঠিক বিচার হয়েছে, সঠিক শাস্তি হয়েছে, তখন যার শাস্তি হয়েছে সে বলে আমার উপরে জুলুম করা হয়েছে, কিন্তু ছিল এটা ন্যায় বিচার। তো ন্যায় বিচারকের সাপোর্ট করা, ন্যায় বিচারক হওয়া, ন্যায়ের পক্ষে থাকা, ন্যায়ের কথা বলা, সত্য কথা বলা, এটা একটা মানুষের, মুসলমানের, মুমিনের অনেক বড় গুণ। আমরা আজকের অনুষ্ঠান থেকে ইনশাল্লাহ তাআলা ন্যায় বিচার জুলুমকে দূর করে দেয় এটা নিয়ে আলোচনা করব, কোরআন ও হাদিস থেকে শুনবো এবং শেখার আমল করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা চাইলে দর্শক শ্রোতা আজকের এই বিষয় নিয়ে আমাদেরকে কল করতে পারেন, SMS করতে পারেন, ফেসবুক পেজে কমেন্টস করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের কলগুলো শোনার চেষ্টা করবো, SMSগুলো পড়ার আমরা চেষ্টা করবো, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর মোবাইলকে দাওয়াত ইসলামী আজ আমাদের সাথে রয়েছেন মিরাজ আত্তারি ভাই। মিরাজ আত্তারি ভাই থেকে আজকের বিষয় ন্যায় বিচার জুলুমকে দূর করে দেয় এ নিয়ে আলোচনা শোনার পূর্বে নাথ খা ইসলাম ভাই শাহাদাত আত্তারি আমাদের সাথে রয়েছেন। শাহাদাত ভাই থেকে আমরা ইনশাআল্লাহ তালা হামদে বাড়ি তালা শ্রবণ করি।
আসুন পিপি ইসলামের আমরা হামদে বাড়ি তালা শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা হামদে বাড়ি তালা শ্রবণ করব। সল্লি আলা রাসূলিনা বন্দা তোমার
প্রতি তোমার দয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ সালিক অপরাধী আজি শূন্য
আল্লাহ তাবারক ও তাআলার প্রশংসা হামদ। এভাবেই যেন আমাদের সময়গুলো অতিবাহিত হয়, দিনগুলো অতিবাহিত হয়, আমরা যেন নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিকিরের দুরুদ ও সালামের আল্লাহ তাবারক ও তাআলার জিকিরের মাধ্যমে যেন আমাদের সময়গুলো অতিবাহিত হয়। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, বিষয় নিয়েছি ন্যায় বিচার জুলুমকে দূর করে দেয়। হয়তোবা অনেকের কাছে এটা সহজ মনে হবে, আবার অনেকের কাছে এটা কষ্টকর মনে হবে। কিভাবে সম্ভব? সহজ কারা মনে করবে? যারা এখন পর্যন্ত ন্যায় বিচারের মধ্যেই আছে, নিজেকে ন্যায় বিচারক হিসাবে এখনো প্রতিষ্ঠিত রাখতে পেরেছে, ওই সকল লোকেরা বলে হ্যাঁ এটা সত্য কথা। আর যারা কখনোই ন্যায় বিচার করতে পারিনি, আমরা বলি এটা সম্ভব নয়, কারণ আমি কখনো ন্যায় বিচার করার চেষ্টাও করিনি। আজ ইনশাআল্লাহ তাআলা মিরাজ ভাই আমাদের সাথে আছেন, কিছু মাদানী ফুল তার থেকে শুনি, এরপর আপনাদের কলগুলো নিব, এসএমএস গুলো পড়ারও চেষ্টা করব। মিরাজ ভাই কেমন আছেন? মাশাআল্লাহ। আজকের বিষয় তো শুনেছেন আপনি, ন্যায় বিচার জুলুমকে দূর করে দেয়। এরকমের হাজারো উদাহরণ আছে কিন্তু আমাদের সমাজের মধ্যে। যখন আপনার ঘরের মধ্যে এমন কোনো ব্যক্তি উপার্জন শুরু করে দেয়, তখন অন্যান্যদের আর কোনো সুযোগ থাকে না। যে উপার্জন করে বা যে ভালো বুঝে জ্ঞানী ব্যক্তি, আলিম ব্যক্তি, সেই কিন্তু নিজের ঘরকে পরিচালনা করে। সমাজের মধ্যে এমন একজন ব্যক্তি প্রতিষ্ঠিত হলো যিনি ভালো ন্যায় বিচারক, বা যার কথা মানুষ শুনে আলিমে দিন জ্ঞান অর্জন করেছে, এ যখন বিচারের মধ্যে বসে, তো বসলে তার উপর দিয়ে আর কেউ কথা বলে না, কেননা ইনি যা বলে হক কথা বলে, সত্য কথা বলে, এনার বিচার ন্যায় বিচার, এনার কথা সত্য কথা, তো তখন তার উপর দিয়ে আর কেউ কোনো কথা বলতে পারে না। তো ন্যায় বিচার কিন্তু জুলুমকে অবশ্যই দূর করে দেয়, আর এটা কোরআন ও হাদিস থেকেই প্রমাণিত এবং ইরশাদও করা হয়েছে কি ন্যায় বিচার করো, তোমরা জুলুম মুক্ত সমাজ পাবে। যতদিনে ন্যায় বিচার করতে না পারবে, ততদিনে জুলুমকে সমাজ থেকে দূর করতে পারবে না। আজ যদি বলি কি মানুষের উপর জুলুম করা হচ্ছে বা নির্যাতিত নিপীড়িত, কেন? ন্যায় বিচার না থাকার কারণেই কিন্তু মূলত আমাদের সমাজের মধ্যে এই শব্দগুলো আজকাল বেশি শোনা যায় কি সে তো জুলুম, সে তো মজলুম হয়ে আছে। মজলুম হয়ে কেন আছে? ন্যায় বিচার আমার প্রতি করা হচ্ছে না, বিদায় আমি মজলুম হয়ে পরে আছি। আজকের বিষয় নিয়ে কিছু মাদানী ফুল দর্শকদের দৃষ্টি।
আসসালামু আলাইকুম ওয়া আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। তো জাকির ভাই, আসলে আজকের যে বিষয়টা খুবই চমৎকার একটি বিষয়, আর এটা সকলের জন্য এই বিষয়টা জানা দরকার। আজকে আমাদের সমাজ থেকে ন্যায় বিচারের যে বিষয়টা খুবই কম সংখ্যক লোকই বিষয়টি ধারণা রাখে এবং এর ব্যাপার কোরআন ও হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচারের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক জাহিরি হায়াত থেকে আমরা অসংখ্যবার ন্যায় বিচারের ব্যাপারে আমরা জানতে পারি। আর ন্যায় বিচার না থাকার এটার বড় একটি কারণ হলো আজকে আমাদের সমাজে মানুষ জুলুমের প্রতি অনেকের কি নেই, আপনার এটার ব্যাপারে ইলম থাকা, যে এটার যে কি শাস্তি যে আছে কোরআন ও হাদিস মোতাবেক অসংখ্য, এর ভয়াবহতার কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদে এবং হাদিসে পাক এবং বুজুর্গানি দিনের ঘটনা থেকেও পাওয়া যায়। তো এর মধ্যে যা শেখ আবদুল্লাহ শাফি রহমতুল্লাহি তাআলাই তার সফরনামা এর মধ্যে একটি ঘটনা এইভাবে বর্ণনা করে যে এক সফরে আমি আমার সাথীদেরকে নিয়ে সফরের উদ্দেশ্যে গ্রাম থেকে বের হলাম। তো যখন দুপুর হলো এক জঙ্গল থেকে এক ভয়ানক ডাকাত আমাদের উপর আক্রমণ করলো, এমন আক্রমণ আমার সাথী যারা ছিল তাদের সবাইকে শহীদ করে দিল এবং আমার হাতকে বাঁধলো আমাকে জবহ করার জন্য। এমন সময় সে কোথাও পালিয়ে গেল আর আমি অনেক কষ্টে নিজের হাতগুলোকে খুলে আমি ভয়ের মধ্যে আমার পথকে আমি হারিয়ে ফেললাম। ভয় অবস্থায় এমতো অবস্থায় সন্ধ্যা হয়ে গেল, আমি খুব পিপাসার্ত অবস্থায় অনেক দূরে দেখতে পেলাম যে এক জায়গায় আগুনের কোনো একটা কুণ্ডলী বা আগুন জ্বলছে,
আলো দেখা যায়,
আলো দেখা যাচ্ছে। তো আবদুল্লাহ শাফি রহমতুল্লাহ তাআলা আলাই অনেক দূর যাওয়ার পরে যখন ওই তাবুর নিকট গেল, তো যাওয়ার পরে ইনি বলতে লাগলো আমি পিপাসার্ত, আমাকে পানি পান করাও। কিন্তু আপনার দুর্ভাগ্যবশত ওই তাবুটি ওই ডাকাতেরই ছিল।
আচ্ছা,
তো ওই ডাকাত যখন তার আওয়াজ শুনলো সে পানির পরিবর্তে আপনার ধারালো তরবারি নিয়ে বের হয়ে গেল এবং তার অবস্থা এমন ছিল যে তার এক আপনার কোপের মাধ্যমে তার কি করবে, জীবনকে কি করে দিবে, সে নিঃশ্বাস এমন ভাবে শেষ করে দিবে। তো সে বলতে লাগলো আমি পালিয়ে কোনোভাবে যাওয়ার চেষ্টা করলাম, তার স্ত্রীও তাকে অনেক বাধা দিল যে তুমি তার কাছে যেও না। তারপর সে কি করলো,
গেল
গেল আর আমাকে টেনে হেঁচড়ে জঙ্গলের ভিতরে নিয়ে গেল আমাকে জবো করার জন্য। যখন আমার বুকের উপর সে বসে গেল এবং আমার গলার উপর ছুরি রাখলো, তখন দেখতে দেখতে একটি বাঘ জঙ্গল থেকে বিকট আওয়াজ করে বের হলো এবং এক লাপে কি তাকে ধরে ফেললো এবং তার কলিজা বের করে, তার কলিজা বক্ষণ করে আবার সে ভিতরে চলে গেল। আমি এই গাইবি সাহায্য অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে করেছে, এর জন্য আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি। তো এই ঘটনা থেকে জাকির ভাই আমরা অনেক কিছু আমাদের শিক্ষা রয়েছে আল্লাহ পাক এর ব্যাপারে বুজুর্গানি দিন রহমতুল্লাহি তাআলা এরকম হাজারো ওয়াকে ঘটনা আমরা জানতে পারি যে যারা জুলুম করে এর পরিণতি কিন্তু ভালো হয় না। ন্যায় বিচার যদি না থাকে তাহলেই তো জুলুম চলে আসবে, আর যদি এমনই আমরা করি তাহলে আমাদের অবস্থা। আর এর ব্যাপারে আপনার হযরতে সাইয়েদুনা শেখ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাব সহিহ বুখারী শরীফের মধ্যে এভাবে বর্ণনা করে, হযরতে সাইয়েদুনা মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা অত্যাচারীকে অবকাশ দিয়ে থাকে, অতএব যখন তাকে পাকড়াও করা শুরু করে, যখন আল্লাহ তাআলা তাকে আয়ত্ত নিয়ে নেয় তখন তাকে সুলানির মতো আর কেউ থাকে না।
আল্লাহ,
তো এরপরে ইনি পবিত্র কোরআনে মাজিদ ফুরকানে হামিদ এর একটি আয়াতে কারিমা এভাবে ইরশাদ ফরমান, যা সূরা হুদ এর 102 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান যে এই জুলুমের ব্যাপারে,
জি
জি, এবং অনুরূপী তোমাদের রব পাকড়াও করবে যখন তার বস্তুগুলো কি পাকড়াও করে নিবে, তাদের জুলুমের কারণে নিশ্চয়ই তার রব পাকড়াও করবে এবং তাকে বেদনাদায়ক শাস্তি দিবে।
আল্লাহ,
যেখানে আল্লাহ পাক বলতেছে যারা এইভাবে মানুষকে অত্যাচার করে আর আল্লাহ পাক যখন তাকে আয়ত্তে নিয়ে নেয় এমন ভাবে পাকড়াও করবে, তাই এটা এমন বেদনাদায়ক এমন কঠিন শাস্তি হবে। তা আমরাও জানি এই জুলুম থেকে ন্যায় বিচার অবশ্যই করতে হবে, আর যদি আমরা ন্যায় বিচার থেকে দূরে সরে যাই, আজকে সমাজের মধ্যে এমন দেখা যায় মাআযাল্লাহ অনেক মানুষ যারা নিজেদের স্বার্থের কারণে নিজেদেরকে কি করার জন্য সমাজের মধ্যে আপনার ভালো সাজানোর জন্য মাআযাল্লাহ বিভিন্নভাবে আমাদের গ্রামের মধ্যে পঞ্চায়েতগুলোর মধ্যে এরকম বিভিন্ন কি আছে সমাজে পাওয়া যায়, কিন্তু মাআযাল্লাহ সত্য বিচারের যে বিষয়টা ন্যায় বিচার আজকে আমাদের একটু লৌকিকতার কারণে মানুষের কিছু সম্পদের কারণে আমাদের বিচার অনেক সময় দেখবেন সে যদি গরিব হয়
তাহলে তার উপর কি করা হয় না, ন্যায় বিচার করা হয় না। আর সে যদি সমাজে যদি সম্পদশালী হয়, এই যে সমাজে দেখবেন আমাদের সমাজে একটা আম কথা আছে, এটা ন্যায় বিচার তো অনেক দিক থেকে, যদি কোনো গরিব ইনার মেয়ে কোনো একটা ক্ষতিগ্রস্ত বা কেউ ক্ষতি করলো, এটা সকলের কানে কিন্তু এটা কি হয়ে যায়,
পৌঁছে যায়,
পৌঁছে যায়, মানুষ এটাকে খারাপ দৃষ্টিতে মানুষের কাছে পৌঁছায়। সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি তারাও কি এটাকে হাইলাইট করে? অত দেখবেন একজন ধনী পরিবারের একজন মাজাল্লা একজন মেয়ে খারাপ কোনো কর্মের ভিতরে লিপ্ত হয়ে গেল, তো এর ব্যাপারে কিন্তু মানুষ জানে না। কেন জানে না? যে জানে যদি তার ব্যাপারে এটা কি হয় সমাজের মধ্যে, এটা যদি ন্যায়ভাবে কি মানুষের কাছে বলা হয় তাহলে এটা কি হবে না, তার কাছে তো আমি কি পাবো না। তো এর জন্য সমাজের মধ্যে অনেকে আপনার মানুষের দিকে তাকিয়ে কি করে আপনার ন্যায় বিচার থেকে দূরে থাকে।
সামনে তো এই বিষয়গুলো যে আছে মিরাজ ভাই যেটা বললেন, এটা বলা বলি উচিত না এগুলো।
জি,
যেমন ধরেন গিয়া কারো ব্যাপারে পারিবারিক ঝামেলা বা পারিবারিক সমস্যা ব্যক্তিগত সমস্যা এগুলো তো নিষেধ করা হয়েছে, বলা কোনো মানুষের মান ক্ষুণ্ণ করা যাবে না,
যাবে না,
তার সম্মানহানি করা যাবে না, সে সমাজে মুখ দেখাতে পারবে না এমন কথাগুলো কাজগুলো কারো কাছে বলা যাবে না, সেজন্য শান্তিতে সমাজে বসবাস করতে পারে। আর যেটা মিরাজ ভাই বললেন ন্যায় বিচারের কথা, সমাজের মধ্যে গরিব যারা আছে তাদের উপরেই জুলুম চালানো হয়, আর যারা ওই রকমের ব্যক্তি আছে তাদের উপরে কিন্তু জুলুম চালানো হয় না, মিথ্যা হোক সত্য হোক তাদের পক্ষেই কাজ করে দেয়, তাদের পক্ষেই হয়ে যায় যারা এই রকমের ব্যক্তিত্ব। আর যারা গরিব আছে তারা হকের উপরে থাকলেও তারপরে তারা হকটা খুঁজে পায় না, কেন পায় না, তাদের উপরে জুলুম করা হয়। তো যতদিন সমাজে, আরেকটা বিষয় এখানে মিরাজ ভাই খুব সুন্দর একটি কথা বললেন কি সমাজপতি যারা আছে, বিচারপতি যারা আছে বা সমাজ পরিচালনা যারা করে, মেম্বার চেয়ারম্যান যারা বলি আমরা, আমাদের কাছে যারা আসে বিচার দেওয়ার জন্য বা যারা আসে আমাদের কাছে ন্যায় বিচার পাওয়ার আশায়, আমার কাছে যারা আসে তারা কিন্তু একটা অনেক বড় আশা নিয়ে আসে। কিছুদিন পূর্বের ঘটনা কি, এক লোকের গরু চুরি হয়ে গেছে, গরু চুরি হয়ে গেছে রাতে, তো কিছুদিন পরে অন্য ফ্যামিলিরও গরু চুরি হয়েছে, তো দ্বিতীয় ফ্যামিলি যারা পরবর্তীতে যাদের গরু নেওয়া হয়েছে চুরি করা হয়েছে তারা চোর ধরছে, তারা দেখতে পারছে কে নিচে কিভাবে নিচে চোর ধরছে। তো যখন চোর ধরলো, যারা সমাজ পরিচালনা করে মেম্বার চেয়ারম্যান বলি বা আমরা অন্য অন্য ব্যক্তিরাও এগুলো বিচারাদি করে থাকে, তো ডেট দেওয়া হলো অমুক তারিখে বিচার হবে, চোরকেও ডাকা হলো, তাকেও সংবাদ দেওয়া হলো তোমাকে যেতে হবে, আর যারা মালিক পক্ষ তাদেরকেও ডাকা হলো, এবং যারা পূর্বে যারা এই জুলুমের মধ্যে পড়ে গেছে অর্থাৎ যাদের গরু নিয়েছে ফার্স্ট টাইম তারাও সেখানে উপস্থিত হয়েছে। তো ওখানে যেভাবে সেভাবে কেমনে কথা বলে টলে বিচারক ওখান থেকে সবাইকে বিদায় করে দিচ্ছে, আবার একটা ডেট দিছে, ওই ডেটে চোর আর আসেনি, চোর আসেনি, মালিক পক্ষ দুইও দল ওখানে গেছে। তো যখন চোর আসেনি তো সবাই বলছে চোর আসেনি কেন, এই জন্যই আসেনি, সে নিয়েছে বিদায়, এখন কি জবাব দেবে কারণ আসেনি। তো এই ঘটনা ঘটার ছয় মাস পর পর্যন্ত আজ পর্যন্ত তার কোনো সঠিক বিচার এখনো হয়নি। তো এখন দেখেন মানুষের সন্দেহ কোন দিকে যায়, ধারণা কোন দিকে যায়, ন্যায় বিচার পাবে না এ বিষয়ে কত কথা বলে, কেউ বলে বিচারক চোর থেকে টাকা খাইছে, কেউ বলে বিচারকের আত্মীয় হয় চোর এজন্য ছেড়ে দিছে, আবার কেউ বলে এই চোরের সাথে বিচারকও ভাগিদার আছে এ কারণে এমন হয়েছে। এখন দেখেন যদি সে ন্যায় বিচারের আশাবাদী ছিল, আপনার কাছে আমার কাছে মানুষ কেন আছে, ন্যায় বিচার পাবো বিদায় আমি আসছি আপনার কাছে, আপনি আমার পক্ষে করেন আর বিপক্ষে করেন, ন্যায় বিচারটা করেন যাতে করে কেউ না কেউ যেন এখানে জুলুমের অন্তর্ভুক্ত না হয়, কারো প্রতি যেন জুলুম না হয়। এখন আমরা যদি ন্যায় বিচার সঠিকভাবে করি, সে চোর হোক আর বাটপার হোক যেই হোক না কেন, ধনী হোক বা গরিব হোক, ন্যায় বিচারের সে অধিকারী কিনা, হকদার কিনা, সে ন্যায় বিচারের হকদার। তো ন্যায় বিচার করতে না জানলে একটা কথা মনে রাখবেন, জেনে শুনে আপনি ন্যায় বিচারকে গোপন করে দিলেন, ন্যায় বিচারটাকে ছেড়ে দিলেন, গরিবের উপরে চাপিয়ে দিলেন, একদিন না একদিন এমন জুলুমের মানে অর্থাৎ আপনি একদিন কারো না কারো জুলুমের অন্তর্ভুক্ত হবেন, আপনি একদিন মজলুম হবেন, আপনার উপরে কেউ জুলুম করবে, তখন হয়তো আপনি ন্যায় বিচার পাবেন না। আজ লাখপতি যে আছে সমাজের, সে কোটিপতির কাছে যায় ন্যায় বিচারের জন্য, লাখপতি কোটিপতির কাছে যায় ন্যায় বিচারের জন্য। লাখপতিকে আমরা ছোট মনে করি, গরিব মনে করি, তাকে ন্যায় বিচার না করে জুলুম করে তাকে তাড়িয়ে দেই। আপনি কোটিপতি আছেন, আপনি যখন মানে এই রকমের ভোগান্তির মধ্যে পড়বেন, আপনি আরবপতির কাছে যাবেন, আরবপতি আপনাকে কিছু মনে করবেন, আপনি কোটিপতি হলে আপনাকে তাড়িয়ে দিবে। তাহলে মনে রাখতে হবে, আমি যেমন ব্যবহার করব, যেমন আচরণ করব, সেটা একদিন না একদিন আমাকে ফিরে পেতে হবে, এটাই বাস্তব। তো আমাদের ন্যায় বিচারের পক্ষে থাকা উচিত, সত্য কথাগুলো বলা উচিত। আপনি একদিন নয়, বিচার করার জন্য এক সপ্তাহ টাইম নেন, দুই সপ্তাহ সময় নেন, কিন্তু ন্যায় বিচার করতে শিখেন। বিচারে বসে ডানেরটা বামে, বামেরটা ডানে, এভাবে যেন আমরা না করি, হাত যেন না ঘুরাই, কথা যেন না ঘুরাই, যে যা বলতে চায় দুই পক্ষের কথা যেন আমরা শুনি, এরপরে ন্যায় বিচার যেটা সেটা যেন আমরা করি। অনেকেই বলে মিরাজ ভাই, ন্যায় বিচার করতে গেলে সমাজে ভাত নেই। কে বলছে এই কথা? ন্যায় বিচারকের ভাত আছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার কথা কে ভুলবে জীবনে? ইসলামের নাম নিশানা যতদিন আছে ফারুক আজমের নাম ততদিন থাকবে ইসলামে। কেয়ামত পর্যন্ত ফারুক আজমের কথা মানুষ স্মরণ করবে। কেন? সে ন্যায় বিচারক ছিল, এমন ন্যায় বিচারক ছিল তার নিজের ছেলেকেও তিনি কোন রকম ছাড় দেয়নি, কেমন ন্যায় বিচারক ছিল। তো এটা যারা বলি আমরা ন্যায় বিচারের ভাত নেই সমাজে, এটা যেন ভুলে যাই। ন্যায় বিচার ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, আর কিভাবে বিচার করতে হবে সেটাও ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। কয়েকটা কল নেই দর্শকের, এরপর ইনশাল্লাহ তাআলা নাতে রসুল শুনবো, আরো আলোচনা করবো। যে দর্শকের কল শুনিয়ে দিন।
আপনার মাদারি চ্যানেল আমার কাছে অনেক ভালো লাগে, আমি নিয়মিত দেখি, প্রতিদিনই দেখি। আপনার চারিদিন কথাবার্তা আলোচনা হচ্ছে, ভালো ভালো কথাবার্তা আমি শুনেছি, ভালো লাগছে।
মাশাআল্লাহ, ভালো কথা হয়, আলোচনা হয়, আপনার কাছে ভালো লাগে, আপনি শুনেন, মাশাআল্লাহ। শোনার পাশাপাশি আমলও করার চেষ্টা করি আমরা। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ তৈয়ব, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। আমি একটি নাতে রাসূল শুনতে চাই, জন্ম আমার নবীর যুগে।
আমাদের তৈয়ব ভাই কল করেছেন, সাথেই থাকুন। পরবর্তী কল দেন।
আমি পঞ্চগড় থেকে বলতেছি, আমি আজকের অনুষ্ঠান দেখছি, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে, অনেক সুন্দর সুন্দর বিষয় নেওয়া হয়, এই বিষয়গুলো থেকে অনেক কিছু শিখতে পারি। ধন্যবাদ মাদানী চ্যানেল, এমন একটা অনুষ্ঠান তোফা দেওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব।
আল্লাহ তাআলা আপনাকে হেফাজত রাখুক, আল্লাহ আমাদেরকেও হেফাজত রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। পরবর্তী কল দেন।
আমার নাম সাইদুল, টুকরা বাড়ি মাদানী চ্যানেল ভালো লাগে, দেখি আমার পরিবার সবাই দেখে, মাদানী চ্যানেল দেখে আমাদের পরিবারে অনেক পরিবর্তন এসেছে। মাদানী চ্যানেলকে ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করুন।
আল্লাহ তাআলা হেফাজত দান করুক, ভালো রাখুক, দোয়া করি, বেশি বেশি দেখবেন মাদানী চ্যানেল, অপরকেও দেখাবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল।
নোয়াখালী থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ জাহিদ মনসুর, আমি তার নাতে শুনতে চাই, চোখের দ্বারা নামে মোহাম্মদ।
জি জি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমি নারায়ণগঞ্জ বন্দর থেকে বলছি, আমার নাম দোস্ত মোহাম্মদ, আপনাকে মাদানী চ্যানেল দেখতে আমার খুব ভালো লাগে, অন্য কোনো চ্যানেল দেখি না, আমি সবসময় আপনাদের চ্যানেলটা দেখি।
চ্যানেল কিন্তু আপনি নিজের ঘরে বসে দেখতেছেন, আমাদের চ্যানেল আপনার ঘরে বসে দেখতেছেন। এভাবে যদি বলেন যে আমার মাদানী চ্যানেল আমাকে অনেক ভালো লাগছে, আজকাল খুব ভালো লাগে, আপনার মাদানী চ্যানেল এটা, আমার বা আপনাদের কেন বলেন? আপনার ঘরে আপনার চ্যানেল এটা, তাই না? আপনি তো আপনার ঘরে বসেই দেখতেছেন, আপনার টিভির মাধ্যমে মাদানী চ্যানেল দেখতেছেন। যখন আমরা বলবো মাদানী চ্যানেল আমার, তখন এর প্রতি আমাদের ভালোবাসা আরও বেড়ে যাবে। সত্যি বলছি, যখন কেউ বলে যার ছেলের কথা, যেমন আমার ছেলে বা আপনার ছেলে, যখন বলে এটা আমার ছেলে, তখন আমার ছেলের প্রতি আমার ভালোবাসাটা আরও বেশি বেড়ে যায়, আমার ছেলের প্রতি আমার গুরুত্বটা আরও বেড়ে যায়। কোন মাদ্রাসায় ভর্তি করাতে হবে, কোন মাদ্রাসায় ভর্তি করালে ভালো লেখাপড়া হবে, এর ভবিষ্যৎ চিন্তা ভাবনা, একে আলিমের দিন বানাবো, মুফতি ইসলাম বানাবো, আমার ছেলে, আমার চিন্তা, আমি কি করব তার জন্য। চ্যানেলটা আপনার, আপনার মতো করে ভাবেন। হ্যাঁ, এভাবে বলি আমার চ্যানেল, যখন আমার চ্যানেল বলতে পারবো ইনশাআল্লাহ চ্যানেলের প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে, নেকির দাওয়াত দেওয়ার আরও ইচ্ছা আপনার বেড়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন।
নাজমপুর থেকে বলছি, আমি একটি নাদের আসলে শুনতে চাই, নাদের আসলে হলো জীবন হবে কি তোমার দিদা পিয়ার আসলে।
আল্লাহ সাথেই থাকুন, দেখছি কি করা যায়, আমাদের শাহাদাত ভাই কতটুকু শোনাবেন আজকে নাতে রসুল। পরবর্তী কল দেন।
আমার নাম সাইফুল ইসলাম, নেত্রকোনা জেলা, মাদানী চ্যানেল আমার খুব ভালো লাগে, সবসময় আমি দেখি টিভি সাইডেই, আমাদের সবাই মাদানী চ্যানেলই আমরা দেখি, আমি দোয়া চাই সবার কাছে।
মাশাআল্লাহ, সবাই মাদানী চ্যানেল দেখে খুব ভালো লাগে, আল্লাহ তাআলা বরকত দান করুক। আরো কিছু আলোচনাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। ন্যায় বিচার জুলুমকে দূর করে দেয়। মিরাজ ভাই থেকে ইনশাল্লাহ তালা। মিরাজ ভাই আরো কিছু মাদানী ফুল।
একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যা মুসলিম শরীফের মধ্যে ভাবে বর্ণনা করা হয়, যা নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম আলী মিরদওয়ানকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি জানো যে নিঃস্ব কে? সাহাবা ইকরাম আলিহি মিরদওয়ান আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে যার নিকট টাকা নাই, পয়সা নাই, যার নিকট কোনো ধন সম্পদ নাই, সেই তো নিঃস্ব
গরিব ব্যক্তি,
গরিব ব্যক্তি। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমার উম্মতের মধ্যে নিঃস্ব হলো ওই ব্যক্তি যে কিয়ামতের দিন সে নামাজ রোজা জাকাতের সওয়াব নিয়ে উপস্থিত হবে, যার হাদিস পাকের খোলাসা পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে সে উপস্থিত হবে আল্লাহ পাকের বারগাহে কিয়ামতের দিন, যখন এর পাশাপাশি সেই দুনিয়াতে কার উপর সে অন্যায়ভাবে অর্থাৎ ন্যায় বিচার করেনি, কাউকে অপবাদ দিয়েছে, কারো হক নষ্ট করেছে, কাউকে প্রহার করেছে, কাউকে মেরেছে, ওই সমস্ত লোক কাল কিয়ামতের ময়দান তার নিকট চলে আসবে, তখন তার নিকিগুলো নিবে, এবং কি নিকি নিতে নিতে যখন শেষ হয়ে যাবে পাওনাদারেরা তার যে গুণ আছে তা তার
পাওনাদারের গুণ তার আমল
তার নামনামায় কি দিয়ে দেওয়া হবে। তো আমরা এখান থেকে একটি বিষয় দেখতে পারি যে কিয়ামতের দিন নিঃস্ব হওয়ার একটি কারণ হলো যদি আমরা দুনিয়াতে কাউকে তোহমত, যদি আমরা সত্য বিচার যদি আমাদের ন্যায় বিচার যদি না হয় তাহলে তো কাউকে অপবাদ দেওয়ার মধ্যে কি হয়ে যাবে, সামিল হয়ে যাবে কারো হককে নষ্ট করা। যখন আপনার নিকট আসে হক, এটাও তো বান্দার একটি হকের ব্যাপারে একটি হক, যখন আপনার কাছে যখন কেউ ন্যায় বিচারের জন্য আসে তার ন্যায় বিচারটা করে দেওয়া
রাইট।
যদি আমরা এরূপ যদি না করি কাল কিয়ামতের ময়দানে, যদিও আমি পরিষ্কার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার বারগাহে আমাকে দাঁড়াতে হবে, কেননা বর্ণিতেও রয়েছে আল্লাহ রাসূলের হাদিসে পাক থেকে এটা পাওয়া যায়। একটি হাদিসে পাকের খুলাসা হলো যে তোমরা দুনিয়াতে যদি তোমাদের পাওনাদার থাকে তা পরিশোধ করে দাও, কেননা কাল কিয়ামতের ময়দানে যদি একটু শিং বিহীন ছাগল শিংওয়ালা থেকেও কি আল্লাহ পাক তার প্রতিশোধকে নিয়ে দেবে। অতএব এর ব্যাখ্যায় উলামা ইকরাম বলে যদি কোনো দুনিয়ার মধ্যে কোনো একটা শিংওয়ালা ছাগল একটা শিংবিহীন ছাগলকে আঘাত করে তবে কাল কিয়ামতের ময়দান আল্লাহ পাক তাকে এই প্রতিদান দিয়ে দেবে, অর্থাৎ যার শিং ছিল না কাল কিয়ামতের ময়দান তার শিং হবে আর তাদের কি তার প্রতিশোধকে নিয়ে দেওয়া হবে।
আল্লাহ
জেনে আমরা এখানে গাফিল যারাই ন্যায় বিচার আমরা করি, যেন এখানে গাফলতি না করি, যদি আমরা ন্যায় বিচারকে কি করি যদি এটাকে আমরা অন্য চোখে দেখি বা এটাকে একটু দূরে রাখি তবে আমরা জুলুমের একজনকে তার প্রতি আমরা জুলুম করব, আর এটার ব্যাপারে কাল কিয়ামতের মধ্যে অবশ্যই আল্লাহ তাআলার বারগায় আমাদেরকে দাঁড়াতে হবে।
ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য সমাজের মধ্যে প্রতিটা ব্যক্তির কিন্তু অবদান আছে, প্রতিটা ব্যক্তির গুরুত্ব দিতে হবে এখানে। আচ্ছা, এখন জুলুম আর ন্যায় বিচার, জুলুম এবং ন্যায় বিচার এই দুইটা নিয়ে আমরা আলোচনা করছি। যখন ন্যায় বিচার চলে আসবে ন্যায় বিচার জুলুমকে দূর করে দেবে। এখন ন্যায় বিচার, মা সন্তানের সাথে ন্যায় বিচার করতে হবে, সন্তান মা বাবার সাথে ন্যায় বিচার করতে হবে। এখন মা সন্তান আর সন্তান মা বাবা এর মধ্যে ন্যায় বিচার কি? আপনার পাঁচজন সন্তান আছে, সবাইকে এক চোখে দেখতে হবে, এক চোখে দেখতে হবে। হয়তো বা কারো মেজাজ একটু করা, হয়তো বা কেউ অন্য অন্য ভাইদেরকে দেখতে পারে না বা সম্মান করে না, কিন্তু আপনি তো মা। বলা আছে না কি সন্তান পাগল হলেও মায়ের কাছে কিন্তু সন্তান, আপনি কোথায় ছেড়ে দিবেন? এখন আপনি যদি ন্যায় বিচার না করেন তবেই তো আপনি সন্তানের উপর জুলুম করছেন। কিভাবে? আপনার এক সন্তান মাসে 50,000 টাকা স্যালারি পায়, সে আপনাকে একটু খাবার দাবার ভালো দেয়, আর এক সন্তান আপনার রোজগার করে, ডেলি আনে ডেলি খায়, এমনও আছে না, রিক্সা চালায় গাড়ি চালায় ডেলি আনে ডেলি খায়। এখন যদি আপনি বলেন এই গরিব সন্তানটাকে আপনি অবহেলা করেন বা তার প্রতি আপনি দোষারোপ করেন বা তাকে আপনি কষ্ট দেন, বিভিন্ন কথা শোনান, আর যে মাসে 50,000 টাকা পায় তার সাথে আপনি থাকেন, তার সাথেই খান, আপনি আপনার গরিব সন্তানকে জিজ্ঞাসা করেন না, এমনও তো হতে পারে এই ভাইটা বড় ছিল, লেখাপড়া করেনি, ছোট ভাইয়ের লেখাপড়ার প্রতি তার তাওয়াজ্জু দৃষ্টি বেশি ছিল, বড় ভাই পরিশ্রম করে ছোটবেলা থেকে ছোট ভাইকে লেখাপড়া করিয়েছে, এখন যখন ছোট ভাইটা বড় হয়ে গিয়েছে, ভালো সার্টিফিকেট অর্জন করেছে, ভালো চাকরি করছে, 50,000 টাকা বেতন পাচ্ছে, এখন বড় ভাইয়ের সম্মানই নেই কোনো, তাকে পরিচয় দিতে এখন লজ্জাবোধ করে মানুষ। তো এটা মা বাবার দেখা উচিত, মা যেন সন্তানকে বোঝায় বলে তোর লেখাপড়ার পিছনে সবচেয়ে বড় অবদান কার ছিল, তোর বড় ভাই ছিল, সে নিজের লেখাপড়ার দিকে তাকায়নি, এমন মনে হয় বাংলাদেশে অভাব হবে না, এমনটা অভাব হবে না যে বড় ভাই নিজে বকলম রয়ে গিয়েছে, লেখাপড়ার কাছেও যায়নি। কেননা ছোট ভাইটা একটু ভালো লেখাপড়া করে, তার আগ্রহ বেশি, সে স্কুলে যায় ডেলি, তার লেখাপড়ার প্রতি একটু আগ্রহ বেশি আছে। বড় ভাই নিজের লেখাপড়া বন্ধ করে দিয়ে ছোট ভাইকে লেখাপড়া চালিয়ে নিয়েছে, মানুষের বাড়িতে কাজ করছে, গাড়ি চালাইছে, অনেক পরিশ্রম করে ছোট ভাই লেখাপড়া করিয়েছে। ছোট ভাই লেখাপড়া শেষে যখন ভারী একটা সার্টিফিকেট হাতে পেয়েছে, 50,000 টাকা 1,00,000 টাকা স্যালারি পায়, এখন বড় ভাইয়ের পরিচয় দিতে তার কিন্তু একটু লাগে। তো মা বাবা যদি তখন ওই ছেলের প্রতি আপনি যাওয়া আসা করেন যে বেশি টাকা স্যালারি পায়, যার মানুষ যাকে বেশি চিনে বা মানুষের কাছে যে সম্মানিত ব্যক্তি, আপনি তার কাছে যাওয়া আসা করছেন, একবার কি ভাবছেন আপনার ছেলের হাতে ভারী একটা সার্টিফিকেট ধরিয়ে দেওয়ার পিছনে কার অবদানটা বেশি ছিল? তো মা বাবা সন্তানের প্রতি কি যেন আমরা সমান দৃষ্টি রাখি, গরিব হোক আর শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, যে হোক না কেন, মা বাবার উচিত সন্তানের প্রতি এক সমান দেখা। যদি দেখেন ভাইদের মধ্যে ছেলেদের মধ্যে একজন একটু গরিব আর একজন একটু ভালো আছে, তো আপনার উচিত যা টাকা আছে তার থেকে চেয়ে নিয়ে আপনার গরিব সন্তানকে দেওয়া, বলে তোর ভাইটা তো আজকাল খুবই কষ্টে আছে, তাকে কিছু হেল্প কর। এভাবে মা বাবার উচিত এগুলো। আর সন্তান যারা আছে আমরাও যেন মা বাবার প্রতি জুলুম না করি, অত্যাচার না করি, ন্যায় বিচার যেন করি। মা যেটা আমার কাছে পাওনাদার, যেটা মায়ের হক আছে, যেটা মাকে দিতে হবে, সেটা যেন আমরা সঠিক সময় সঠিক কাজের সময় যেন দেওয়ার চেষ্টা করি। অনেক সন্তান আছে দেয় তো, মা বাবাকে দেয়, কখন দেয় জানেন, সমস্যা ঘটে গেলে তখন দেয়। মা আজকে ভালো খাবার পাচ্ছে না, একটা ফল খেতে মন চায় তা পাচ্ছে না, ভালো কাপড় পরতে মন চায় তা পাচ্ছে না, এভাবে মা কষ্ট করতে করতে 6 মাস বছরের পর যখন একটা রোগে আক্রান্ত হয়ে যায়, তখন গিয়ে সন্তান ডাক্তারের কাছে নিয়ে যায়। আরে ভাই, এই কষ্টটা, এই সচেতনটা যদি আপনি আগে হতেন তবে মা রোগের মধ্যে ভুগত না। এভাবে করে সন্তান, মা বাবা, মা বাবার সন্তান, এদিকেও খেয়াল রাখা উচিত যেন ন্যায় বিচারের সাথে আমরা হক কথার সাথে যেন আমরা এগুলো দেখি। এবং টিচার, ছাত্র, আপনার 50 জন স্টুডেন্ট আছে এক ক্লাসের মধ্যে, আপনি যেন সবাইকে এক দৃষ্টিতে দেখেন, সবাইকে ভালোভাবে যেন আপনি দেখতে পারেন। এখানেও আপনার ন্যায় বিচারের একটা অপশন থেকে যায়, কর্মচারী মালিক পক্ষ ন্যায় বিচারের একটা অপশন থেকে যায়, এরপরে ওয়ার্কারের প্রতি একটা ন্যায় বিচারের অপশন থেকে যায়, ড্রাইভারের প্রতি একটা ন্যায় বিচারের অপশন থেকে যায়, পথিকের প্রতি একটা ন্যায় বিচারের অপশন থেকে যায়, সমাজের অন্য অন্য যে আমার এলাকাবাসী আছে তাদের প্রতি একটা ন্যায় বিচারের অংশ থেকে যায়। আপনি যেদিক থেকে তাকাবেন সেদিকেই যেন আপনাকে ন্যায় বিচার হাতছানি দিচ্ছে, কি আপনি ন্যায় বিচারের প্রতি ধাবিত হন, না হয়তো আপনার অবস্থা কিয়ামতের ময়দানে খুবই খারাপ হবে। আজকাল এগুলোর প্রতি আমাদের একেবারে দৃষ্টি যায় না।
জাকির ভাই, সত্যি কথা বলতে কি, প্রত্যেক মানুষই কিন্তু আপনার নিজের স্থান থেকে সে কি আপনার ন্যায় বিচারক, প্রত্যেক মানুষ। আল্লাহ পাক ওলামা ইকরামের ফরমান তো এটাই যে সবচেয়ে বড় আপনার আদালত হলো মানুষের বিবেক। তো আর আমাদের পূর্ববর্তী বুজুর্গানি দিন রহমতুল্লাহি তাআলা, তাদের মধ্যে একটি বিষয় জাকির ভাই যেটা সবসময় আসলে কাজ করতো আপনার এই বিষয়টা ছাত্রদের প্রতি, মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যারা রয়েছি তারাও এই বিষয় থেকে আমরা শিক্ষা নিই, যে যখন মামুনুর রশিদ আপনার হারুনুর রশিদের শাহজাদা, যিনি অনেক বড় একজন কি ছিল, বাচ্চা ছিল, তো তখন ইনার যে সন্তান মামুনুর রশিদকে যখন ইনি পড়ার জন্য ওই আপনার যুগের যিনি ইমাম ছিল, ইমাম কাসেই রহমতুল্লাহি তাআলা, ইনার কাছে যখন শিক্ষা অর্জনের জন্য যখন তাকে পাঠালো, তখন ইমাম কাসেই রহমতুল্লাহি তাআলার কাছে আপনার ইনি বাদশাহ হারুনুর রশিদ চলে আসলো আর বলতে লাগলো, হুজুর এক কাজ করেন, আপনি আমার ছেলেকে আমার বাড়িতে এসে পড়ান। বলতেছে না, আমি বাড়িতে যেতে পারবো না। তো বলতে চাইলে এতটুকু করেন যখন আমার ছেলে আসে সর্বপ্রথম আমার ছেলেকে সবক দিয়ে দেন। বলতেছে না, যে আগে আসবে সেই কি সবকের প্রথম হকদার। দেখেন একটা আমাদের পূর্ববর্তী যারা বুজুর্গানি দিন, যারা আসলে আপনার ন্যায় বিচার কারা করবে, যারা বিচারের ব্যাপারে অবগত। আজকে দেখবেন আমাদের সমাজের মধ্যে মাশাআল্লাহ এমন লোক বিচারক যে নিজের বিচার সে নিজে করতে পারে না, যার নিজের ঘরের অবস্থা ঠিক নেই অথচ সে মানুষের বিচার নিয়ে কি। অথচ এই সমস্ত ওলামা ইকরাম বলে বিচার করার জন্য, ন্যায় বিচার করার জন্য একজন ওরম আপনার জ্ঞান সম্পূর্ণ একজন আলিমে দিন হওয়া, এগুলো আবশ্যক আমাদের সমাজের মধ্যে। যারাই আজকে বিচার করে ইসলামী জ্ঞান বিচারের জন্য
স্বাভাবিকভাবে যে এলাকার মধ্যে সমাজের মধ্যে বিচারগুলো হয়, আমি এর চেয়ে উপরে যাচ্ছি না, উপরে আইন আদালত যেগুলো আছে এদিকে যাচ্ছি না, সমাজের মধ্যে যেগুলো হয়। তো একজন ব্যক্তি যখন সে বিচার করবে তাকে কয়েকটা দিক জানতে হবে। এক তো শরীয়তের জ্ঞানও তাকে থাকতে হবে।
অবশ্যই
আমি এখন আপনাকে বলে দিলাম বলে আপনার দোষ নয়, আপনি নিরপরাধ, এই ব্যক্তি অপরাধ, ইসলাম কি বলছে এখানে, ইসলামের জ্ঞানটুকু আমাকে থাকতে হবে কমপক্ষে, হারাম আর হালাল যেন আমি বুঝতে পারি, ন্যায় অন্যায় যেন বুঝতে পারি, জায়েজ না জায়েজ যেন আমি বুঝতে পারি, এতটুকু জ্ঞান আমাকে থাকতে হবে। না হয়তো দেখা গেছে যে হারাম কাজ করছে তাকে আমি ছেড়ে দিলাম, যে ন্যায়ের কাজ করছে তাকে আমি আটকে দিলাম, তার বিচার আমি করে দিলাম, এমনটা যেন না। দ্বিতীয়ত আবার যদি আলিমের দিন হয় তাকেও দুনিয়ারও বিভিন্ন দিকের জ্ঞান তাকে থাকতে হবে। এখন ইসলাম, বর্তমান সমাজ, বর্তমান প্রেক্ষাপট সব দেখে আমাকে কথাগুলো বলতে হবে, বিচারগুলো করতে হবে। এই জন্য বিচার যারা করে বা ন্যায় বিচারের পক্ষেই আমরা সবাই আছি, যারাই অন্যায় ভাবে বিচার করি বা ভুল বিচার করি আমরা এগুলো ধোকায় পরে করি। আচ্ছা এখানে একটা কথা আছে মিরাজ ভাই, বিচারকরা অনেক সময় কিন্তু টাকার জন্য বিচার করে, যার পক্ষ থেকে টাকা বেশি আসবে বিচারক তার প্রতি ধাবিত বেশি হবে, তার প্রতি রায় দিয়ে দেবে, তাকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করবে যার পক্ষ থেকে টাকা বেশি আসবে। তো একটু চিন্তা করি ইসলাম কি এটাকে অনুমতি দেয় কিনা, যে আপনি টাকা খেয়ে বিচার করবেন, যে টাকা বেশি দিবে তাকে আপনি বাহবা দিবেন বা তার পক্ষে কথা বলবেন, তাকে আপনি চেষ্টা করবেন জিতানোর জন্য, এটা কতটুকু ইসলাম আপনাকে সাপোর্ট করে?
আমরা যদি শুধু জাকির ভাই আমাদের পূর্বের খুলাফায়ে রশিদিনদের যুগ যদি আমরা দেখি সাহাবা ইকরামের, তো দেখবেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাহু ইনার কারামত সম্বলিত যে রিসালা,
জি
এখানে খুব খুব সুন্দর একটি আপনার একটি ঘটনা এভাবে উল্লেখ করা হয় যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা এর মুবারক যুগ একজন সে মুসলমান, সে খুব সম্ভবত তাবি, তো ইনার বিচারের সময় আর আরেক ইহুদি ইনার বিচার নিয়ে আসলো, তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাহু তার পক্ষে কি দিল না, রায় দিল না, রায় দিল অর্থাৎ যিনি ইহুদি তার ন্যায় বিচার করার জন্য মুসলমানের পক্ষে রায় দিল এবং কি তার হাত পর্যন্ত কেটে দিল। যদি আমাদের পূর্বে অর্থাৎ বিচারের দিক থেকে যদি দেখতে হয় নিঃস্বার্থ কেমন বিচার, আজকে যারা তার আপনি যেই কথাটা বললেন যে টাকা নিয়ে যারা বিচার করে সে তো নিজের বিচারে নিজে করতে পারতেছে না, তো সে মানুষের বিচার কিভাবে করবে? দেখেন আমাদের সমাজের মধ্যে অনেক সময় অনেক হৃদয়ে উদারক অনেক মানুষ এমন দেখা যায় গ্রামের পঞ্চায়েতের মধ্যে যারা আপনার বিভিন্ন সালিশ নিয়ে বসে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনেক গ্রামের মধ্যে দেখা যায় তাদের বিচারের ধরনটা এমন হয়ে থাকে জাকির ভাই যে তারা কতটুকু ন্যায় বিচার কোন জায়গায় দিয়ে ন্যায় করে। আপনার অনেকে দেখবেন যে মাজাল এটা যদিও একটা তালাকীয় মাসালা, তো অনেকে এই তালাক সম্বন্ধে তার আর কি ন্যূনতম কোনো জ্ঞান নেই, অথচ সে দেখবেন যে তিন তালাক হওয়ার পরও সে বলতেছে আরে তারও এক ছেলে আছে, সে আবার বিধবা হয়ে যাবে, আচ্ছা এক কাজ করো তোমরা কি করো সমাজের মধ্যে একটা মীমাংসা করে কি করো, তারা কত বড় একটা ভালো কাজ করলো। অথচ যেখানে আল্লাহ তাআলা এর ব্যাপারে অসংখ্য আয়াতে কারিমা বলেন, হাদিসে পাক যেখানে আল্লাহ তাআলা এর ব্যাপারে ইরশাদ করে দিয়েছে মানার কথা, অথচ সে এমন বোঝা যায় যে সে আল্লাহ তাআলার চেয়ে বেশি দয়ালু হয়ে গেছে, তো সে বিচারের মধ্যে অনেক সময় এইভাবে বলে দেয় যে ছাক
উল্টা পাল্টা করে দেয়,
ছেলেগুলো এতিম হয়ে যাব, আচ্ছা টাকা খাওয়ার মাধ্যমে হোক বিভিন্ন পন্থায়, কিন্তু এই কাজগুলো হয়তো মেয়ের পক্ষ থেকে হোক ছেলের পক্ষ থেকে সমাজ থেকে অনেকে যৌতুক থেকে বাঁচার আপনার কি বলে দিনমোহর থেকে বাঁচার জন্য অনেকে মাজারলি এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হয়।
আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বিচার এমন ভাবে করব ইসলাম শরীয়ত আমাদেরকে যা হুকুম দেয় সেভাবেই করব। অনেক সময় দেখা গেছে অন্যায় যার ছিল সে মাপ পেয়ে গেছে, ক্ষমা পেয়ে গেছে, অন্যায় করার পরেও সে ক্ষমা পেয়ে গেছে, কিন্তু যে অন্যায়ের কাছেও ছিল না সে অপরাধী হয়ে গেছে। কথায় আছে কি যখন মানুষ বিবেক সমাজ থেকে উঠে যায়, মানুষের কাছ থেকে যখন বিবেক উঠে যায় তখনই এই কাজগুলো হয়। অনেক সময় দেখা যায় নির অপরাধ একজন ব্যক্তি, সে কখনো অপরাধটার কাছেও ছিল না, জানেও না, কিন্তু যে অপরাধ করছে সে আজ সমাজের মধ্যে ঘুরছে, তার কোনো অপরাধ নাই, অপরাধ করেও সে সমাজের মধ্যে এমন ভাবে ঘোরাফেরা করছে মানে একদম ফ্রেশ মানুষ। আর যে ব্যক্তি নির অপরাধ ছিল আজ হয়তো বা সে জানি না কোথায় আছে আর কত কষ্টে ভোগ করতেছে, কত কষ্টের মধ্যে আছে, শুধু শুধু মানুষের উপরে এই অত্যাচার আর
জীবন আপনি নষ্ট হয়ে যায় অযৌক্তিক কাজে।
কয়েকটা এসএমএস পড়বো মিরাজ ভাই, এরপর ইনশাল্লাহ তাআলা নাতখা ইসলামের কাছে অনুরোধ থাকবে যে কলের মাধ্যমে নাতের অনুরোধ করা ছিল, এগুলো পরে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের কাছে হাবিবুর রহমান আমাদেরকে হবিগঞ্জ থেকে এসএমএস করেছেন, তিনি বললেন রহমতপূর্ণ প্রবাদ সবসময় দোকানে এসে সকাল 8টার আগে রহমতপূর্ণ প্রবাদ দেখি, দোকানে বসে খুব ভালো লাগে, রহমতপূর্ণ প্রবাদ শেষ না হওয়া পর্যন্ত মাদানী চ্যানেল অর্থাৎ টিভি বন্ধ করি না, মাশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করুক। এরপরে আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, রুমেল নামের একজন এসএমএস করেছেন। তিনি বলেন, রহমতপূর্ণ প্রভাত, অনুষ্ঠান থেকে গাউসে পাক রদিয়াল্লাহু তাআলার একটি মানকাবাত শুনতে চাই, যদি সম্ভব হয় শোনাবেন ইনশা আল্লাহ তাআলা। এরপরে আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ও বারাকাতু। নামটা বোঝা যাচ্ছে না আপনার। নাসির আত্মারি আমাদেরকে এসএমএস করেছেন, তিনি বললেন, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে খুব ভালো বিষয় নিয়ে আলোচনা করা হয়, আজকের বিষয়টাও খুব ভালো, শাহাদাত ভাই থেকে একটি কালাম শুনতে চাই। অবশ্যই শাহাদাত ভাই কালাম শোনাবে আমাদের সাথে যেহেতু আছেন ইনশা আল্লাহ তালা। কোন কালাম শোনাবেন? আগে অনেক অনুরোধ ছিল কলের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমেও আসছে, গাউসে পাকের মানকাবাত শুনতে চেয়েছে, একটু একটু করে যতটা আসছিল শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জীবনে হো দেখি তোমার দিদার ইয়া রাসূলাল্লাহ, জীবনে হো দেখি তোমার দিদার ইয়া রাসূলাল্লাহ,
যদি চাও ও বই চলার যদি চাও উভয় জাহানে পড়ো ওয়াজিফা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আকা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার দয়া মোদের উপর ছায়া সে আজমের খোদার দয়া
আল্লাহ তাবারক ও তাআলা সকাল সন্ধ্যা আমাদেরকে এভাবে করে যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সানাখানি হামদ নাত মনকাওয়াত শুনতে থাকা পড়তে থাকার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন।
আমিন।
ন্যায় বিচার জুলুমকে দূর করে দেয়। আজ থেকে ১৪০০ বছর পূর্বে এমন জুলুম আর অত্যাচার পৃথিবীতে ছিল যখন ন্যায় বিচারের এক কর্ণধার আল্লাহ তাবারক ও তাআলা শেষ নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ নিয়ে আসলেন। ন্যায় বিচার কাকে বলে, কত প্রকার, কি কি আমার নবী দুনিয়াতে শিখিয়ে গিয়েছেন, আর আমার নবী আসার সাথে সাথে সেই জুলুম আর অত্যাচার সব দূর হয়ে গিয়েছে। অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় বিচার নিয়ে পৃথিবীতে এসেছেন, শুরু করেননি কিন্তু মাত্র তাশরিফ নিয়ে আসছেন, আর আসার সাথে সাথে আল্লাহ তাবারক ও তাআলা সকল জুলুম অত্যাচারকে পৃথিবী থেকে দূর করে দিয়েছেন। আর নবীর আদর্শ পেয়ে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত পেয়ে, সংস্পর্শ পেয়ে, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান যারা ছিলেন তারা ন্যায় বিচার শুরু করে দিয়েছে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলে দেখেন, ন্যায় বিচারক তিনি ছিলেন। পাওয়া যায় না কিতাবের মধ্যে কি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে ভালো খাবারের কথা বলা হয়েছিল, কিন্তু যতটুকু দেওয়া হয় তাকে সেটা দিয়ে ভালো খাবারের আয়োজন করা সম্ভব নয়। ন্যায় বিচারক কেমন ছিল দেখেন, প্রয়োজনটাকেও তারা ইসলামের সামনে কোরবান করে দিয়েছেন। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচার দেখেন, দিনের বেলায় শাসন বিচার আচার সব কিছু চালাতেন, দিনের বেলায় রাজ্য পরিচালনা করতেন, আর রাতের বেলায় বের হয়ে যেতেন, দেখিনি আমার শাসন আমলে কেউ না খেয়ে আছে কিনা, কেউ না খেয়ে আছে কিনা, কেউ কষ্টের মধ্যে আছে কিনা, কেউ ভোগান্তির মধ্যে আছে কিনা, কেউ কার উপরে জুলুম করা হচ্ছে কিনা। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত পুরো রাত ঘুরতেন এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, কার কি অবস্থা, কে কিভাবে চলছে, কে কিভাবে খাচ্ছে, কে না খেয়ে আছে, আয় হায় ফারুকে আজমের জিন্দিগি।
দূর একখানা ওয়াকিয়া ঘটনা এইভাবে পাওয়া যায়
যে
আসলে ইনি ইনার তো এক ফরমান, যদি ইনার খিলাফত সময় যদি একটা ছাগলও এবং একটা কোনো একটা প্রাণী যদি পিপাসার কারণে মারা যায় ইনি বলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করে। দেখবার ইনার একটি অভ্যাস এমন ছিল, যিনি রাতের বেলা আপনি যে বিষয়টা বললেন যে ইনাদের ন্যায় বিচারের অবস্থা কেমন ছিল, সুবহানাল্লাহ, তো রাতের বেলা ঘুরতে একবার এমন দেখা গেল যে এক খাতুন এক মহিলা তার আপনার এক জঙ্গলের মধ্যে বসে ইনি কান্না করতেছে এবং তার সাথী তার সন্তান এবং আপনার একটি চুলার মধ্যে আগুন জ্বালিয়ে অর্থাৎ কিছু খেরকুটার মাধ্যমে আগুন জ্বালিয়ে এটার উপরে খালি একটা ডিস্কি পড়ে আছে একটা পাতিল। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গভীর রাতে ওই মহিলার নিকট তার শিপ নিয়ে গেলেন আর বলতে লাগলো যে মা এটা কীর ব্যবস্থা করছে এত রাতে, তো বলতেছে যে এটা খাবারের ডিস্কি পাতিলা, আর তার ছেলে খুব তার নিকটে কান্না করতেছে, বলতে তিনি কান্না কেন করছে যার ঘটনার মূল কথাটা, সে বলতে লাগলো যে ক্ষুধার কারণে সেইভাবে কান্না করছে। তখন ইনার চেহারার এই অবস্থা দেখে সে বলতে লাগলো আপনার মনোভাব আপনার এই অবস্থার কারণ কি, তো তখন তার নিজের যে দুর্দশা এই ব্যাপারে বলে সে বলতে লাগলো আমার তো আফসোস হয় যে এই জামানায় যিনি খোলাফা অর্থাৎ যিনি মুসলমান আর যিনি বাদশা রয়েছে যিনি মুসলমানদের খলিফা, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার বারগায় তার ব্যাপারে কি করব,
বিচার দিব,
বিচার দিব আমি আল্লাহ তাআলার বারগায়ে।
তখন সেই খলিফাতুল মুসলিমিন তার
সামনে দাঁড়ানো
আল্লাহ,
তখন সেই কথা বলার সাথে সাথে তার মধ্যে কম্পন শুরু হয়ে গেল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে কি তার যে সাথী যে ছিল তাকে নিয়ে বের হয়ে গেল এবং পর্যাপ্ত পরিমাণ আপনার আনাজ তরকারি বিভিন্ন তরকারি নিয়ে ওইখানে চলে আসলো। আসার পরে নিজের হাতে, হ্যাঁ, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে খাবারের ব্যবস্থা করলো এবং তার সন্তানকে নিজের কাছে আনলো এবং হাত বুলিয়ে দিল এবং তাকে আহার করিয়ে সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ততক্ষণ ওই সন্তানের কাছে ছিল। ইনি বলতে লাগলো যে যতক্ষণ এই সন্তান কান্না করেছে আমি ততক্ষণ পর্যন্ত তাকে হাসাবো এই কান্নার মাধ্যমে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিজেতে খাবার পাক করে ওই সন্তানের মুখে তুলে দিল আর বলতে লাগলো এখন থেকে যখনই প্রয়োজন তুমি আমার নিকট চলে আসবে। তো তাদের ন্যায় বিচারের অবস্থা কেমন ছিল, আল্লাহু আকবার, যিনি অর্ধ পৃথিবী শাসন করত অথচ একটা ছোট বাচ্চা সে এভাবে ইরশাদ ফরমায় সে যতক্ষণ কান্না করেছে খোদার কারণে আমি খলিফা থাকা অবস্থায় তাকে ততক্ষণ পর্যন্ত কি করা হোক,
হাসি মুখে থাকার ব্যবস্থা করা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ন্যায় বিচারের কথা যদি দেখি আমরা, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় বিচারের কথা যদি দেখি আমরা, এরপরে সানিয়ে ওমর যাকে বলা হয়,
ওমর
বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ন্যায় বিচারের কথা যদি আমরা দেখি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় বিচারের কথা দেখি, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবী তারা এক একজন সাহাবী যেন ন্যায় বিচারকের এক উজ্জ্বল নক্ষত্র আমাদের সামনে। তো আমরা যদি তাদেরকে অনুসরণ করি তারা কেমন ছিলেন আর কিভাবে তারা ন্যায় বিচার চালিয়েছেন পৃথিবীতে আজও পর্যন্ত, কিতাবের মধ্যে ইতিহাসের মধ্যে তাদের ন্যায় বিচারের কথাগুলো আমরা অধ্যয়ন করি বা দেখি, তো আমাদের এখান থেকে শেখা উচিত, শিক্ষা গ্রহণ করা উচিত যে ন্যায় বিচার আমরা কিভাবে করব। আমার যেন ন্যায় বিচার করতে গিয়ে আমার হাত যেন বদল না হয়ে যায়, আমি যাকে সাপোর্ট করা দরকার, যাকে ন্যায় বিচার করে দেওয়া দরকার সে যেন মজলুম হয়ে না যায়, তার উপরে জুলুম যেন করা না হয়, আর যে অন্যায় করেছে তাকে যেন ক্ষমা করে দেওয়া না হয়, এই বিষয়গুলো যেন আমরা দৃষ্টি রাখি। ন্যায় বিচার করতে গিয়ে অর্থাৎ বিচার করতে গিয়ে আমরা যেন টাকা পয়সা হাদিয়া গ্রহণ না করি, অর্থাৎ টাকার বিনিময়ে যেন আমরা কাউকে দিয়ে দিলাম, রায় দিয়ে দিলাম টাকার বিনিময়ে, এমনটা যেন কারো পক্ষে কারো দিক থেকে যেন না হয়। আপনি ছোট হন আর বড় হন, যেই হন আপনার কাছে মানুষ আসে ন্যায় বিচার পাওয়ার জন্য, সেই ন্যায় বিচার যদি সে না পায় তো কেয়ামতের ময়দানে আপনারও বিচার হবে, আপনাকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে, আপনারও প্রতিটা শ্বাস প্রশ্বাসের হিসাব কেয়ামতের ময়দানে দিতে হবে। আর যদি পৃথিবীতে আপনি এভাবে বিচার করেন তো কেয়ামতের ময়দানে যদি আপনার সাথে এমন করা হয় তখন আপনার কি হবে? আপনার মুখ বন্ধ হয়ে যাবে, আপনার হাত কথা বলতে থাকবে, আপনার পা কথা বলতে থাকবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে কেয়ামতের ময়দানে, তখন আপনার মুখ বন্ধ থাকবে। আপনার
জাকির ভাই, দুনিয়াতে হয়তো কোনো না কোনোভাবে সে ক্ষমতার কারণে হোক বা আত্মীয় স্বজনের মাধ্যমে হোক তো কোনোভাবে সে এখান থেকে রেহাই পেয়ে গেল, কাল কেয়ামতের ময়দানে তার অবস্থা কি হবে? যা হযরত সাইয়েদুনা ওয়াহাব মুনাব্বি রহমতুল্লাহ তাআলা আলাইহি খুব সুন্দর একটি ঘটনা এইভাবে উদ্ধৃত করেনি, যে এক যুবক যিনি সত্য আপনার ইনার ইবাদতের অবস্থা এমন ছিল যে গুনাহ থেকে তওবা করার পরে তার অবস্থা এমন হলো ইনি এত পরহেজগারিতা অবলম্বন করলো যে কোনো সময় ইনি সাওয়ার মধ্যে বসতো না।
আল্লাহ,
সে নিজের নফসকে এতভাবে কষ্ট দিত এবং টানা 70 বছর ইনি রোজা রাখতো, ইনার অবস্থা ইনি সারা রাত ইবাদত করতো এবং দিনের বেলা রোজা
রাখতেন।
তো ওই ব্যক্তি ইনার ইন্তেকালের পরে কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, মা ফাআল্লাহু বিকা, আল্লাহ পাক আপনি সাথে কিরূপ আচরণ করেছে? তখন সে বলতে লাগলো, আল্লাহ পাক আমার সকল হিসাব কিতাব নিয়ে নিয়েছে কিন্তু একটি বিষয়, কোন বিষয়? আমি আমার এক নিকট ব্যক্তির বাসায় আমি মেহমান হয়ে গিয়েছিলাম, তো এখানে তার অনুমতি ব্যতীতই একটি খের খুঁটা অর্থাৎ একটি লার্কি দিয়ে আমি খিলাল করেছি। আল্লাহ পাক এই কারণে যেটা বান্দার হকের সাথে কি রাখে সম্পর্ক রাখে, আল্লাহ পাক এটা ক্ষমা করেনি, এখন আমাকে এই কারণে জান্নাতে প্রবেশ করতে কি দেওয়া হয়নি। তো আমরা যদি এই বিষয়গুলো একটু দেখি তাহলে যেখানে শুধু একটা খের খুঁটার বিষয় এত কড়াভাবে বলা হয়েছে তো আর আমরা
অনেকে
বলে না এক মিনিটের ভুল সারা জীবনের কান্না, অনেক সময় এরকম একটা ভুলের কারণে পুরা খানদান পুরা বংশ মর্যাদা নিঃশেষ হয়ে যায়।
রাইট, আপনার ভুল বিচারের কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়, এটা তো করা মহাপাপ। তারপরে বলি যে ভুল বিচারের কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়, কেন আমার সাথে খারাপ করা হয়েছে, আমার বিচারটা সঠিকভাবে পাইনি আমি, আমার উপরে মিথ্যা চাপিয়ে দেওয়া হয়েছে, আমার উপরে জুলুম করা হয়েছে, মানুষ আপনার ভুল বিচারের কারণে আত্মহত্যার পথ বেছে নেয়। মানুষ আপনার জুলুমের কারণে সংসার ঘর বাড়ি ছেড়ে দূরে চলে যায়, হয়তো সে কষ্ট এমন পেয়েছে, এতটাই কষ্ট পেয়েছে যে ফ্যামিলি নিয়ে এখানে বসবাস করাটা সে আর এটাকে অ্যাকসেপ্ট করতে পারতেছে না, এতটা কষ্ট পেয়েছে সে ভুল বিচারের কারণে। তো ভুল বিচার যেন আমরা না করি, সঠিক বিচার অর্থাৎ ন্যায় বিচার যেন করতে পারি, আর জুলুম যেন আমরা, ন্যায় বিচার যখন করব তখন জুলুম আমাদের সমাজ থেকে দেশ থেকে দূর হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
ইয়া নবী সাল্লাম আলাইকা, ইয়া রাসূল সাল্লাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তুমি তো নূরে রোরবি নিখিলে ধনে রোছবি, তুমি না সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা,
رحمت پہ لاکھوں سلام شمع بزم ہدایت پہ لاکھوں سلام پہ لاکھوں سلام شمع بزم ہدایت پہ لاکھوں سلام غوث اعظم امام بتوں کا بنوں کا جلوہ شان خود پہ لاکھوں سلام دلدی قلبوں میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرت پہ لاکھوں سلام دلدی قلبوں میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بزم ہدایت پہ لاکھوں سلام فیضوں سے جن کے لاکھوں نمازی بنے فیضوں سے جن کے لاکھوں امام سجدے اس امیر اہل سنت پہ لاکھوں سلام میرے شیخ طریقت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بزم ہدایت پہ لاکھوں سلام
الصلاۃ والسلام علیک یا رسول اللہ
السلام علیکم
وعلی آلک و اصحابک یا حبیب اللہ سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک و صحابک یا نور اللہ لا الہ الا اللہ محمد صلی اللہ
علیہ وسلم تہجد جار رحمت پورن پربھات ہوئے